ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট, আমি দুঃখিত মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতের দাম।
তাছাড়াও রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
তিন দিনের হাঙ্গামায় গুজরাটে এক পুলিশ কর্মী সহ নজনের মৃত্যু হলো।
তবে সবার প্রথমেই আপনারা শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ বৃহস্পতিবার অস্ট্রিয়ায় একটি ট্রাকের ভেতরে 50 জন শরণার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অস্ট্রিয়ার একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন যে পান্ডর শহরের কাছে একটি মহাসড়কে ওই ট্র্যাক্টর ট্রেলারটি পাওয়া যায়, তবে ঠিক কজন ওই ট্রাকটির মধ্যে ছিল সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। বলা হচ্ছে যে এরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। ওদিকে পশ্চিমী বলকান নেতারা ইউরোপে দেশান্তরী লোকজন নিয়ে সংকট মোচনের উপায় নিরূপণের জন্য ভিয়েনায় বৈঠক করেছেন। নেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল যোগ দিচ্ছেন। মিস মার্কেল বলেন যে এই মারাত্মক ঘটনা ইউরোপের জন্য একটি সতর্কবার্তা যে দেশান্তরী মানুষদের এই সংকট নিয়ন্ত্রণে এনে একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে যেসব হাজার হাজার অভিবাসন ইচ্ছুক মানুষ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে, তারা প্রধানত সার্বিয়া ও মেসিডোনিয়া হয়েই সেখানে যাচ্ছে। ইরাকি কর্মকর্তারা বলছেন সংঘর্ষিত ইসলামিক স্টেটের একজন বোমাবাজ গাড়ি নিয়ে ইরাকি সেনাবাহিনীর যানবহরে প্রবেশ করে দুজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন যে বৃহস্পতিবার আনবার প্রদেশের ইসলামিক স্টেট অধ্যুষিত রামাদি শহরের উত্তরে এই হামলার ঘটনাটি ঘটে। সেখানে ইরাকপন্থী সৈন্যরা কয়েক মাস ধরে এই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে যে নিহতদের মধ্যে রয়েছেন আনবার অভিযানের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহমান আবু রাগিফ এবং 10ম আর্মি ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেফিন আব্দুল মাগিদ। বলা হচ্ছে ওই আক্রমণে আরও বেশ কিছু সংখ্যক লোক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক বছরব্যাপী বিমান অভিযানের সহায়তায় ইরাকের সরকারি বাহিনী কথিত ইসলামিক স্টেট যোদ্ধাদের উৎখাত করতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ায় একটি বিশাল অংশ এখনও নিজেদের দখলে রেখেছে। ওদিকে আজই সুন্নিদের একটি অতি জঙ্গিবাদী গোষ্ঠী সিরিয়া উত্তরাঞ্চলে অন্যান্য সরকারবিরোধী বিদ্রোহীদের কাছ থেকে আরও 5টি গ্রাম ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গোষ্ঠীটি বলছে যে এই সব গ্রাম আলেপ্পো প্রদেশে অবস্থিত এবং কিছুটা এলাকা সেই অঞ্চলের মধ্যে রয়েছে যেখানে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক আইএস মুক্ত অঞ্চল গড়ে তুলতে চাইছে। পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তান কাবুলে যেন পাকিস্তানের কূটনৈতিক কর্মী এবং দপ্তর সুরক্ষার নিশ্চিত করে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে আফগানি সংস্থার লোকজন পাকিস্তানের দূতাবাস কর্মীদের, বিশেষত যারা দূতাবাস প্রাঙ্গণের বাইরে বসবাস করেন, তাদের হয়রানি করছে। পাকিস্তানি কূটনৈতিক মিশনের কর্মকর্তারা বলছেন যে তাদের কর্মীদের অপহরণের প্রচেষ্টাও চালানো হয়েছে। এই সপ্তাহের গোড়ার দিকে কাবুলের শেরেনাও এলাকায় এই কথিত অপহরণের ঘটনাটি ঘটে, যখন অজ্ঞাত পরিচয় লোকেরা পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র কাজী খলিলুল্লাহ আফগান কর্মকর্তাদের এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আফগান কর্মকর্তাদের কাছে যথাযথ পদক্ষেপ নিতে বলেন। তিনি আরও বলেন যে আফগানিস্তানে পাকিস্তানের কূটনৈতিক ব্যক্তি এবং এলাকার নিরাপত্তা হচ্ছে সবচাইতে বেশি অগ্রাধিকারের বিষয়। আফগান কর্তৃপক্ষ এই সব অভিযোগ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আফগানিস্তানের মারণাঘাতের লক্ষ্যে তালিবান বিদ্রোহীরা পাকিস্তানের ভেতরে যে প্রশিক্ষণ নিচ্ছে সেটি থামাতে পাকিস্তান সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি পাকিস্তানকে অভিযুক্ত করায় দুটি দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আগামী 31 অগস্ট ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ দূত হেনার বিয়েলফেল্ডেন। 9ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তিনি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাসহ নানান বিষয় সম্মুখ ধারণা নেবেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এ সময় তিনি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা সহ নানা বিষয়ে সম্যক ধারণা নেবেন। এক বিবৃতিতে BLFL.com বলেছেন, ধর্মের নামে এবং ধর্মীয় স্বাধীনতার প্রচার ও সংরক্ষণের উন্নয়নের নামে সহিংসতা, ভীতি প্রদর্শন ও নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়া ও বিশেষ করে আন্তঃধর্মীয় সংলাপের পদক্ষেপ সমূহের প্রধান বাধাসমূহ দূর করার প্রয়াসের ব্যাপারে তিনি জানার চেষ্টা করবেন। জেনেভা থেকে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, লিঙ্গগত, নারী, শিশু ও বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের ইস্যুগুলোর সঙ্গে সম্পর্কিত ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাস নিরূপণের বিষয়টি BLFL.com এর জন্য সময় উপযোগী সুযোগ হবে। ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল জাতিসংঘের বিশেষ দূত হিসাবে হেইনার BLFL.com এর উপর এ দায়িত্ব অর্পণ করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতের দাম। আগামী 1 সেপ্টেম্বর থেকে 2.93% বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে আর গ্যাসের দাম বাড়ানো হয়েছে 26.29%।
এর ফলে গ্যাসের মাসিক বিল 450 টাকা থেকে বেড়ে 650 টাকা দিতে হবে গ্রাহকদের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি কাউন্সিলের কমিশনের চেয়ারম্যান AR খান এ তথ্য জানান। তিনি মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, পৃথিবীর আর কোথাও এত অল্প দামে গ্যাস পাওয়া যায় না। মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি এই সিদ্ধান্তকে মরার উপর খাড়ার গা বলে মন্তব্য করেছে। দলটি বলেছে, আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমেছে সেখানে তেলের দাম না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। একজন গৃহিণী এভাবেই বলছিলেন,
অসহনীয় একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। আমি জানি না, সারা দুনিয়াতে তেলের দাম কমছে, এখানে বিদ্যুতের দাম কমার কথা, এখানে কেন বাড়লো?
এবছরের গোড়ার দিকে এই দাম বৃদ্ধির বিষয়ে কোনো শুনানি হয়, কিন্তু কেউই দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দেননি। এখন তো তেলের দাম কমেছে, সেখানে এই মূল্যবৃদ্ধি কেন? এই প্রশ্ন সর্বত্র। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উড়িষ্যা রাজ্যে মাওবাদীদের আক্রমণে BSF এর একজন সদস্য নিহত হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ঘটনাটি ঘটেছে উড়িষ্যার মালকানগিরির জানবাই বেস ক্যাম্পের কাছে। এক সেনা আধিকারিকের কথায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও একজন কনস্টেবল মাওবাদী হানায় নিহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার অশোক কুমার। আহত এক আধিকারিক দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের সকলকেই মালকানগিরি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই অঞ্চলের নির্মীয়মান গুরুপ্রিয়া সেতুর কাছে জানবাই ক্যাম্প থেকে রওনা দিয়ে চিত্রকোণ্ডা জলাশয় পেরিয়ে চিন্তা মডলি ঘাটের কাছে পৌঁছন BSF এর 104 ব্যাটেলিয়ন। সেই ঘাটেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। চিত্রকোণ্ডা থানার ইন্সপেক্টর ইনচার্জ পিটাবাস ধারুয়া সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের পরই BSF আধিকারিকদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। এই ঘটনার পর ওই অঞ্চলে আরো বেশি BSF মোতায়েন করা হয়েছে। পরমাশিস খোসায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের গুজরাটে শিক্ষা ও কর্মক্ষেত্রে সংরক্ষণের দাবিতে পাটেল সম্প্রদায় আন্দোলন শুরু করেছে। গত 3 দিনে সেখানে সহিংসতায় লোকজন মারা গেছে। কলকাতা থেকে আমাদের আরেকজন প্রতিবেদক গৌতম গুপ্ত।
3 দিনের হাঙ্গামায় গুজরাটে এক পুলিশ কর্মী সহ 9 জনের মৃত্যু হলো। বৃহস্পতিবারও গুজরাটের বিভিন্ন শহরে কারফিউ জারি, সেনারা ফ্ল্যাগ মার্চ চালাচ্ছে উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে। স্কুল কলেজ আগামী সোমবার পর্যন্ত বন্ধ। এত কাণ্ড কিন্তু চলছে রাজ্যে প্যাটেল সম্প্রদায়ের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে। বিস্ময়ের কথা, রাজ্যের জনসংখ্যার 20% এই প্যাটেলরা আর্থিকভাবে মোটেই দুর্বল নন, রাজনৈতিক প্রতিপত্তিতেও এগিয়ে। তবু এই আন্দোলনের 22 বছর বয়সী নেতা হার্দিক প্যাটেলের ডাকে পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। শান্তির জন্য আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে মতুয়াদের সরাসরি হুমকি, রাজ্য সরকার তাদের ক্ষোভ মেটাতে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী নির্বাচনে তৃণমূলকে আর সমর্থন করবেন না তারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দিন শেষে বড় ধরনের ক্ষতির পর শেয়ারের দাম বাড়াতে সরকারের হস্তক্ষেপে বৃহস্পতিবার চীনের শেয়ার বাজারে দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। সাংহাইয়ের মূল সূচক বেড়েছে 5.3%, যা 8 সপ্তাহের মধ্যে সবচাইতে বেশি। আর এই প্রবৃদ্ধিতে গত 45 মিনিটে হওয়া লেনদেন বিনিয়োগকারীদের গত 5 দিনের 23% ক্ষতিপূরণে সাহায্য করবে। শেয়ার বাজারের নিম্নগতির পর চলতি সপ্তাহের শুরু থেকে বাজার থেকে দূরে থাকলেও চীনা সরকার আবারও শেয়ার কেনা শুরু করেছে, আর তা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70 বছর পূর্তি উপলক্ষে। 3রা সেপ্টেম্বর হতে যাওয়া সেনা কুচকাওয়াজের আগে শেয়ার বাজারকে স্থিতিশীল করতে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বুধবার বান্দরবন জেলার বড়কদম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির গোলাগুলি বিনিময়ের পর সেখানে এদের ধরতে বৃহস্পতিবারও চলেছে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্গম বড়কদম এলাকায় ওই যৌথ অভিযানে ব্যবহার করা হচ্ছে সামরিক বাহিনীর হেলিকপ্টার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বান্দরবনের থানচি এলাকায় যৌথ অভিযান আরও 3 দিন চলবে। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেনের সাথে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জহুরুল আলমের কথা হয়েছে। আসুন শোনা যাক বিস্তারিত।
যৌথ অভিযান চলাকালে বান্দরবন জেলা সংলগ্ন রাঙ্গামাটি জেলার রাজস্থলী এলাকা থেকে বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় আরাকান আর্মির এক সহযোগীকে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে আং ইউ ইয়াং নামের দুই হাতবিহীন ও স্প্লিন্টারের আঘাতপ্রাপ্ত আরাকান আর্মির এই সহযোগী জিম্মায় 2টি ঘোড়া, আরাকান আর্মির 3 সেট পোশাক, 3টি ল্যাপটপ, 2টি ডিজিটাল ক্যামেরা ও 3টি মোটরসাইকেল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজস্থলী থানায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বান্দরবনের থানচি এলাকায় যৌথ অভিযান আরো 3 দিন চলবে। এদিকে থানচির বড় কদমের ঘটনায় বাংলাদেশের নিরাপত্তার উপর কোনো হুমকি কিনা ভয়েস অফ আমেরিকার এই সংবাদদাতার এমন এক প্রশ্নের জবাবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেন,
যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় আমাদের নিরাপত্তার উপরে কত বড় হুমকি বলে আমি মনে করি না। কারণ ওই জায়গাটুকু আগেও যেরকম অরক্ষিত ছিল, এখনো কিছু অরক্ষিত আছে, এবং সেখান থেকে আমাদের ভিতরে বা আমাদের উপরে অ্যাটাক করার মতো আরাকান আর্মির সেই ক্ষেত্র নেই, সেই জনবলও নেই, এবং সেই ধরনের ইকুইপমেন্ট নেই, এরকম লাইট ইকুইপমেন্ট এদের কাছে আছে।
তবে 15টার মতো ঘোড়া উদ্ধারের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করে তিনি বলেন,
যে জিনিসটা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে কতগুলো ঘোড়া পাওয়া, 15টা 16টা ঘোড়া যেগুলো এই এলাকা থেকে বিডিএস বিজিবি সিজ করেছে। এটা সিগনিফিকেন্ট এই কারণে, কারণ আমি ঠিক জানি না এগুলো ইউরোপিয়ান হর্স বলতে কি বোঝায়। এগুলো এই সমস্ত পাহাড়ি এলাকায় রেগুলার ফোর্সেস কাছে এক ধরনের মিউল থাকে, যেটাকে ঘোড়ার মতোই দেখতে কিন্তু ঘোড়ার নয়। এই মিউলগুলো ব্যবহার করা হয় ওয়েপন ডোনেশন এবং লজিস্টিক্স সাপ্লাইয়ের জন্য এবং লজিস্টিক বহন করার জন্য, বিশেষ করে এই ধরনের ট্রেনে। কাজে এইগুলো এই বাংলাদেশের টেরিটরির ভিতরে পাওয়াটা বড় সিগনিফিকেন্ট, এবং এটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় কিছুটা অ্যালার্মিং। তার কারণ হচ্ছে যে এই অর্গানাইজেশনকে যত ছোট মনে করা হচ্ছে তত ছোট নয়। এরা আরাকানের ভিতরে এদের মতি হচ্ছে আরাকান থেকে অন্যদের ব্যবহার করে এখানে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করা এবং মোটামুটি একটা বুদ্ধিস্ট ডমিনেটেড এরিয়া তৈরি করা।
থানচির মতো দুর্গম এলাকায় এ ধরনের ঘটনা এড়ানোর জন্য করণীয় সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের সে অঞ্চলে প্রায় 3 বছর দায়িত্ব পালনকালের অভিজ্ঞতার আলোকে যে পরামর্শ দিয়েছেন তা হচ্ছে,
তৃতীয় আঙ্গিক যেটা আমি আমার কিছুটা নলেজের বের করে বলছি সেটা হচ্ছে আমাদের ওই এলাকাতে যে কিছু কিছু এখনো কিছু কিছু বিচ্ছিন্নবাদী বলবো না, আমাদের কিছু কিছু যারা রয়ে গেছে এখন হাতিয়ার নিয়ে তাদের সাথে এদের একটা লিঙ্ক আছে বলে আমি জানতাম। সেই লিঙ্ক যদি থেকে থাকে তাহলে আমাদের একটু চিন্তা করার বিষয় আছে, আমাদের ওই এলাকাতে আমাদের জোরদার করার দরকার আছে। এবং বিজিবি এখন ততটুকু জায়গা কভার করতে পেরেছে, বাকিটুকু জায়গা কভার করা কত শক্তি স্ট্রেংথ তৈরি করতে হবে, কুইক রেসপন্স একটা টিম তো রাখতে হবে এখানে, আর কমিউনিকেশন খুবই খারাপ। সেই কমিউনিকেশনের হয়তো ইমিডিয়েটলি হবে না, কিন্তু ডেডিকেটেড হেলিকপ্টার বা কিছু রাখতে হবে এই ধরনের ঘটনা ঘটলেই যাতে এটা একটা কাউন্টার অফেন্সিভ নেওয়া যায়।
তিনি বলেন, আরাকান আর্মির মতো বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে মিয়ানমারের সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন। বুধবারের ওই ঘটনার পর তাদের সহায়তা চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছ থেকে তা পাওয়া যাচ্ছে কিনা তা পরিষ্কার নয়। তিনি বলেন, এ সমস্ত ক্ষেত্রে দু পক্ষ যদি সীমান্তের দুই পাশে একই সাথে সাঁড়াশি অভিযান চালায় তবে এদের দমন করা সহজ হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
2016 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা শুরুর প্রারম্ভিক পর্যায়ে বিভিন্ন জরিপের ফলাফলে দুই দলের প্রধান দুই প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন। তবে রাজনৈতিক সৌভাগ্য কার কতটা বেশি তা নিয়ে রয়েছে নানা সংশয়। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার বিভিন্ন সংবাদদাতাদের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন এবং শেগুফতা নাসরিন খুইন।
সিএনএন ওআরসি সর্বসাম্প্রতিক জরিপের ফলাফলে রিপাবলিকানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে 24% রিপাবলিকান সমর্থক, আর সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের পক্ষে রয়েছে 13%। সাবেক নিউরোসার্জন বেন কার্সনের পক্ষে রয়েছেন 8% সমর্থক, আর ফক্স নিউজের জরিপে ট্রাম্পের পক্ষে সমর্থন 25%, কার্সনের পক্ষে 12%।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করা সত্ত্বেও রিপাবলিকানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই। অভিবাসন নিয়ে, বিশেষ করে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার পক্ষে মন্তব্য করেছেন ট্রাম্প, জন্মগত নাগরিকত্ব বাতিলের পক্ষে কথা বলেছেন তিনি। দুটি বিষয় ঘিরেই বিগত বহু বছর ধরে বিতর্ক চলে আসছে, আর এ নিয়ে ট্রাম্পের মন্তব্য হিসপ্যানিক ভোটারদেরকে খেপিয়ে তুলবে বলে অনেকের ধারণা। 2012 সালে যা মোকাবেলা করতে হয়েছিল মিট রমনিকে।
মেক্সিকো সীমান্তে বৃহৎ দেয়ালতোলা এবং কাগজপত্রবিহীন অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ট্রাম্পের পরিকল্পনাকে অমানবিক এবং দেশের মূল্যবোধের পরিপন্থী বলছেন বহু সমালোচক। ডেমোক্রেটিক দলের প্রধান প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন গত সপ্তাহে আইওয়াতে ব্যস্ত ছিলেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়কার ইমেইল বিতর্ক নিয়ে মিডিয়ার তদন্ত সামলাতে। হিলারির ব্যক্তিগত সার্ভার এখন এফবিআই এর নিয়ন্ত্রণে, তাঁর সঙ্গে যাদের যোগাযোগ ছিল সেসব হাজার হাজার ইমেইল এখন তদন্ত করছে এফবিআই। আইওয়ার দেশ মাইন্সের স্টেট ফেয়ারে সাংবাদিকদেরকে হিলারি বললেন,
Whether it was a personal account or a government account, I did not send classified material.
আমি আমার ব্যক্তিগত বা সরকারি অ্যাকাউন্ট কোনোটি থেকে কখনোই কারোর সঙ্গে রাষ্ট্রীয় গোপন ও স্পর্শকাতর কোনো তথ্য আদান প্রদান করিনি। বিভিন্ন জরিপে ক্লিনটনের ইমেইল বিতর্কের দোহাই দিয়ে তাকে বিশ্বাস করা যায় না ভোটারদের এমন মত উঠে এসেছে। এসব বিতর্কের ফাঁকে ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স হিলারির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দিতে পারে।
অনেক ডেমোক্রেট আশা করছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রার্থিতায় আসলে ভালো হতো। কেউ কেউ বলছেন জো বাইডেন এ নিয়ে চিন্তা করছেন, হয়তো কয়েক সপ্তাহের মধ্যে প্রার্থিতার বিষয়ে তিনি একটা কিছু সিদ্ধান্ত নিয়েও নিতে পারেন। তবে আল গোরের বিষয়ে সন্দেহ রয়েছে। অনেকের ধারণা 2000 সালে রিপাবলিকান প্রার্থী জর্জ ডাব্লিউ বুশের কাছে বড় পরাজয়ের কারণে আর তিনি হোয়াইট হাউসের জন্য লড়বেন না।
দুই দলের প্রধান দুই প্রার্থীর বর্তমান অবস্থা স্পষ্টভাবে অনুমেয়। যত বিতর্কই থাকুক, ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি এই মুহূর্তে প্রধান প্রার্থী, যার আর সকল ডেমোক্র্যাট সমর্থকরা মনে করছেন যে কোনো রিপাবলিকান প্রার্থীকে হারানোর যোগ্যতা তার রয়েছে। অপরদিকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবেই প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছিলেন।
Ladies and gentlemen, I am officially running for president.
আর তার সেই ঘোষণার সময় অনেকেই তাকে অত গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি। প্রার্থিতা ঘোষণার প্রথম দিকে কেউ কেউ তাকে কিউরিসিটি ক্যান্ডিডেট বা আগ্রহী প্রার্থী বলতেন, কিন্তু ভোটারদের সমর্থন আদায়ে ট্রাম্পের সামর্থ্যকে তাঁর প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী এখন অনুকরণ করবার চেষ্টা করছেন।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান সরাসরি আমেরিকা দেখুন এটিএন বাংলায় প্রতি শুক্রবার সন্ধ্যা 6:20।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আধুনিক চলচ্চিত্রে স্পেশাল এফেক্টসের ব্যবহার বেশ জনপ্রিয়, কিন্তু এটি তৈরি করতে প্রয়োজন হয় কলাকুশলীদের দীর্ঘ পরিশ্রম। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রতি বছরই মনে হচ্ছে হলিউডে অ্যাকশন ধর্মী ছায়াছবির যেসব ভিজুয়াল এফেক্টস, তা যেন ক্রমান্বয়ে আরও বাস্তব ধর্মী হচ্ছে। লন্ডন ভিত্তিক ভিজুয়াল এফেক্টস সংশ্লিষ্ট কোম্পানি ফ্রেম স্টোরের নির্বাহী পরিচালক অ্যারন হিয়ার্টারসন বলেছেন, এর কারণ হচ্ছে ওই কাজ শুধু কম্পিউটার ভক্তরাই করে না,
কিন্তু অগ্রগতি হয়েছে। এখন প্রকৃত শিল্পীরা যারা অত্যন্ত দক্ষ এবং ভালোভাবে কাজ করতে পারে তারাই ভাস্কর্য নির্মাণ করছে, ক্যামেরার কাজ করছে, আলোকশিল্পের কাজ করছে। এখন ছবি তৈরি করার ক্ষেত্রে ক্রুরা সকলেই সেখানে আছেন।
সাধারণত যা মনে করা হয়ে থাকে যে অনেক ভিজুয়াল এফেক্টসে কম্পিউটার তৈরি জিনিস বা চরিত্র ব্যবহার করা হয়ে থাকে তা নয়, বরং প্রয়োজন দৃশ্য তৈরির জন্য যেসব নিরাপত্তাজনিত জিনিস ব্যবহার করা হয় তা সরিয়ে ফেলা। এই বিজ্ঞাপনে ছিল অন্য গ্রহের বাসিন্দারা একটা বড় ট্রাক চুরি করে নিয়ে যাচ্ছে একটি ক্রেন, ট্রাকটি তোলে, কিন্তু কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে ওই দৃশ্য থেকে সব তারগুলো ছবি মুছে দেয়া হয়। হিয়ারটারসন বলেন, কম্পিউটারগুলো সব কিছু মুছে দিতে পারে, কোনো চিহ্নই রাখে না।
রোবট দিয়ে এক স্টান্ট ব্যক্তিকে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায়, সেগুলো দিয়ে ক্যামেরা নিয়ন্ত্রণ করা যায়। একটি বড় রোবট ক্যামেরা নিয়ন্ত্রণ করে, আলোর ব্যবস্থা, যা যা সরানো প্রয়োজন তা সরাতে পারে, এমনকি দৈহিক বৈশিষ্ট্য বাড়ানো বা কমানো যায়।
স্টান্ট বিশেষজ্ঞদের দিয়ে বিপজ্জনক দৃশ্যগুলো তোলা হতো যাতে চলচ্চিত্রের তারকাদের কোনো ঝুঁকির সম্মুখীন না হতে হয়। ভিজুয়াল এফেক্ট সোসাইটি বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান মাইক চেম্বার্স বলেন, বহু অভিনেতাই এখন নিজেরাই স্টান্ট করতে চান।
স্যান্ড্রা ব্লকের মতো অভিনেত্রী যখন কোনো যন্ত্রে উঠবেন তখন স্টান্টের লোকজন তাকে এমনভাবে প্রশিক্ষণ দেবে যাতে তিনি ভালো বুঝতে পারেন।
অবশ্য সবসময় ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরানো সহজ নয়। এফেক্টস বিশেষজ্ঞ ইসাবেল ল্যাংলোয়া, যিনি পুরস্কারপ্রাপ্ত ছায়াছবি বার্ডম্যানে কাজ করেছেন, বলেন, আগে থেকে একটা পরিকল্পনা করে রাখলে অনেক সমস্যা এড়ানো যায়।
চিত্র নির্মাণকারীরা এ বিষয়ে প্রথম থেকেই ভাবছেন এবং ছবির শুটিংয়ের সময় ভিজুয়াল এফেক্টসের কাজে আমাদের সংশ্লিষ্ট করেন। তারা এটা নিশ্চিত করেন যে এমনভাবে ছবি তোলা হবে যে ছবি তোলা শেষে যেন কাজগুলো সহজ হয়।
বিশেষজ্ঞরা বলেন, আরও উচ্চমান সম্পন্ন সফটওয়্যার এবং কম্পিউটার প্রসেসর যেগুলো খুব দ্রুত কাজ করে সেগুলোর জন্য এখন ছায়াছবির দর্শকরা তাদের প্রিয় তারকাদের আরও চমকপ্রদ দৃশ্য ও পরিস্থিতিতে দেখতে পারবেন। শেগুফতা নাসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আজ বৃহস্পতিবার অস্ট্রিয়ায় একটি ট্রাকের ভেতরে 50 জন শরণার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অস্ট্রিয়ার একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন যে পান্ডর্ফ শহরের কাছে একটি মহাসড়কে ওই ট্র্যাক্টর ট্রেলারটি পাওয়া যায়, তবে ঠিক কজন ওই ট্রাকটির মধ্যে ছিল সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। বলা হচ্ছে যে এরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। ওদিকে পশ্চিমী বলকান নেতারা ইউরোপে দেশান্তরী লোকজন নিয়ে সংকট মোচনের উপায় নিরূপণের জন্য ভিয়েনা বৈঠক করেছেন। নেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল যোগ দিয়েছেন। মিস মার্কেল বলেন যে এই মারাত্মক ঘটনা ইউরোপের জন্য একটি সতর্ক বার্তা যে দেশান্তরী মানুষদের এই সংকট নিয়ন্ত্রণে এনে একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। ইরাকি কর্মকর্তারা বলছেন সংঘর্ষিত ইসলামিক স্টেটের একজন বোমাবাজ গাড়ি নিয়ে ইরাকি সেনাবাহিনীর যানবাহনে প্রবেশ করে দুজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন যে বৃহস্পতিবার আনবার প্রদেশের ইসলামিক স্টেট অধ্যুষিত রামাদি শহরের উত্তরে এই হামলাটির ঘটনা ঘটে। সেখানে ইরাকপন্থী সৈন্যরা কয়েক মাস ধরে এই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে যে নিহতদের মধ্যে রয়েছেন আনবার অভিযানের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহমান আবু রাগিফ এবং দশম আর্মি ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেফিন আব্দুল মাগিদ। বলা হচ্ছে ওই আক্রমণে আরও বেশ কিছু সংখ্যক লোক নিহত হয়েছে। পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তানের কাবুলে যেন আফগানিস্তানের কূটনৈতিক কর্মী দপ্তর সুরক্ষা নিশ্চিত করে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে আফগানি সংস্থার লোকজন পাকিস্তানের দূতাবাস কর্মীদের, বিশেষত যারা দূতাবাস প্রাঙ্গণের বাইরে বসবাস করছেন, তাদের হয়রানি করছে। পাকিস্তানি কূটনৈতিক মিশনের কর্মকর্তারা বলছেন যে তাদের কর্মীদের অপহরণের প্রচেষ্টাও চালানো হয়েছে। এই সপ্তাহের গোড়ার দিকে কাবুলের শেরেনাও এলাকায় এই কথিত অপহরণ প্রচেষ্টার ঘটনাটি ঘটে, যখন অজ্ঞাত পরিচয় লোকেরা পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র কাজী খলিলুল্লাহ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আফগান কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ নিতে বলেন। তিনি আরও বলেন যে আফগানিস্তানে পাকিস্তানের কূটনৈতিক ব্যক্তি এবং এলাকার নিরাপত্তা হচ্ছে সবচাইতে বেশি অগ্রাধিকারের বিষয়। আজ দিন শেষে বড় ধরনের ক্ষতির পর শেয়ারের দাম বাড়াতে সরকারের হস্তক্ষেপে বৃহস্পতিবার চীনের শেয়ার বাজারে দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। সাংহাইয়ের মূল সূচক বেড়েছে 5.3%, যা 8 সপ্তাহের মধ্যে সবচাইতে বেশি। আর এই প্রবৃদ্ধিতে গত 45 মিনিটে হওয়া লেনদেন বিনিয়োগকারীদের গত 5 দিনের 23% ক্ষতিপূরণে সাহায্য করবে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের টেলিভিশনের দুজন সাংবাদিককে সরাসরি অনুষ্ঠান চলাকালে যে ব্যক্তি গুলি করে হত্যা করে সে 23 পাতার একটি ম্যানিফেস্টো একটি জাতীয় সংবাদ সম্প্রচার কেন্দ্রকে পাঠিয়েছে, যেখানে সে নিজেকে একটি বিস্ফোরক মানুষ হিসেবে উল্লেখ করেছে। ভার্জিনিয়ার টেলিভিশন কেন্দ্র WDBJ-র এই সাবেক কর্মী ওয়েস্টার ফ্ল্যানাগান ওয়াশিংটন ডিসির কাছে এক মহাসড়কে পুলিশের মুখোমুখি হয়ে নিজের উপর গুলি চালায় এবং কর্তৃপক্ষ বলছে যে পরে সে একটি স্থানীয় হাসপাতালে মারা যায়। ওই একই টেলিভিশন কেন্দ্রে কাজ করত ঘাতকের গুলিতে নিহত ওই দুজন সাংবাদিকও। 41 বছর বয়সী এই লোককে WDBJ টেলিভিশন থেকে 2013 সালে চাকুরিচ্যুত করা হয় এবং সে বৈষম্যের অভিযোগ এনে মামলাও করেছিল। আদালতের নথিতে দেখা গেছে যে টেলিভিশন কেন্দ্রটি ফ্ল্যানাগানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং তাকে তার অতিরিক্ত বদমেজাজ এবং খারাপ আচরণের জন্য পরামর্শকের শরণাপন্ন হতে বলেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে বন্দরনগরী তিয়ানজিনের একটি গুদাম ঘরে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন চাং সোগান এবং আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.